প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই ধারাবাহিক অনুষ্ঠানে আখেরাতের চিন্তার বাপনার এই অনুষ্ঠানে আপনাকে মোবারকবাদ। আজকে আমরা পরকাল, কবর জগৎ, কবর জিন্দেগি, সুগন্ধিময় কবর সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন তার আগে আমরা একটি দরুদ শরীফ এর ফজিলত শুনে নি। শেখ তরিকত আমির আলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দাওয়াত বরকাতুল আলিয়া ওনার লিখিত কিতাব জিয়াই দরুদ ও সালামের মধ্যে দরুদের হাদিস শরীফ এভাবে বর্ণনা করেন, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের খুলাসা, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন ওই দরুদ পাঠকারী ব্যক্তি প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সুযোগ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুত তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে 305 পৃষ্ঠার মধ্যে হযরত সাইয়েদনা ইমাম ইবনে আবিদ রাহমাতুল্লাহ আলাই, হযরত সাইয়েদনা মুগিরা বিন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, একটি কবর থেকে খুব সুগন্ধ অর্থাৎ সুগন্ধি খুশবু বের হতো। কেউ এই মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, আপনার এই কবর থেকে সুগন্ধ বের হচ্ছে, এর কারণ কি? জবাবে মৃত ব্যক্তি সুগন্ধিময় কবর এর বাসি উত্তর দিলেন, কোরআন মজিদ আর রোজা। অর্থাৎ আল্লাহ তাআলা দরবারে আমার কোরআন করিমের তেলাওয়াত আর রোজার যে ইবাদত, এর বরকতে আল্লাহ আজ্জা ওয়াজাল আমার কবর থেকে এই সুগন্ধির ব্যবস্থা করে দিয়েছে। অর্থাৎ আমার কবর জগৎকে খুশবু সুগন্ধি দিয়ে ভরপুর করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ, আমাদের উচিত কোরআন করিমের তিলাওয়াত পাঠের মধ্যে অভ্যস্ত রাখা নিজেকে, আর রোজা ফরজ রোজার সাথে সাথে নফল রোজা রাখারও চেষ্টা করা। আর এর বরকত আমরা শুনলাম এই ব্যক্তি জীবিত অবস্থায় কোরআন মজিদ কে ভালোবাসত, তিলাওয়াতের মধ্যে সময় অতিবাহিত করত, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য রোজা রাখত, যার কারণে আল্লাহ তাআলা ওনার কবরকে সুগন্ধিময় করে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, সরহু সুদুর এই কিতাবে 192 পৃষ্ঠার মধ্যে একটি ওয়াকিয়া ঘটনা এই ধরনের রয়েছে, এক ব্যক্তির জন্য কবর খনন করা হলো। যখন কবর খনন করা হলো, পাশে আরেকটি কবরের দেওয়াল একটুখানি ভেঙ্গে ছিদ্র হয়ে যায়, অর্থাৎ তার পাশের আরেকটি কবর দেখা যাচ্ছে। দেখলেন এই কবরের মধ্যে একজন সুন্দর পোশাক পরা, উন্নত সুগন্ধি খুশবুওয়ালা একজন খুব সুন্দর যুবক একটা চৌকির উপর বসে আল্লাহ তাআলার কোরআন মাজিদ তেলাওয়াতের মধ্যে মশগুল রয়েছে। যিনি কবর খনন করলেন, যখন ইনি এই দৃশ্য দেখলেন, খুব সুন্দর একজন যুবক কবরের মধ্যে কিভাবে বসে কোরআনে মাজিদ তেলাওয়াত করে যাচ্ছেন, যখন যুবক দেখলেন কেউ উনাকে ডেকে রয়েছে, তখন যুবক এই কবর খননকারীকে জিজ্ঞাসা করল, কিয়ামত কি এসে গেছে? জবাবে কবর খননকারী বলল, না, আমি কবর খনন করে যাচ্ছি আর আপনার কবরের দিওয়াল ভেঙ্গে ছিদ্র হয়ে যায়। তখন এই সুন্দর নজওয়ান এই যুবক কোরআন পাঠে যে রত এই নেককার যুবক বলল, আমার কবরের ছিদ্র বন্ধ করে দাও, মাটি দিয়ে ভরাট করে দাও। আর কবর খননকারী বলল, এই নেককার আল্লাহওয়ালা সুগন্ধি যুক্ত এই কবর কোরআন করিম কোরআনে মাজিদ তিলাওয়াতে রত ব্যক্তির কথা শুনে আমি মাটি দিয়ে ওই কবরের দেওয়াল এই ছিদ্রকে বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা এই নেককার যুবকের উপর আল্লাহর রহমত বর্ষণ করুক, ওনার সৎকায় আমাদের গুনাহ আল্লাহ ক্ষমা করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহ তাআলার দয়ায় আল্লাহর রহমত প্রাপ্ত আল্লাহর আপন নবীগণ ওলিগণ বিশেষভাবে আল্লাহর বন্ধুগণ নেককার বান্দাগণ যখন তাদেরকে কবরে রাখা হয়, আল্লাহ তাআলার দয়ায় এই নেককার আল্লাহওয়ালা নবী রসুল নেককার বান্দাদের শরীর কবর খেতে পারে না, অর্থাৎ মাটির মধ্যে অক্ষত থাকে। আল্লাহ তাআলার বিশেষ দয়ায় এমন তারা মাটির গড়ে অন্ধকার কবরে আল্লাহ তাআলার কোরআন পাঠের মধ্যে মশগুল থাকে। আল্লাহ তাআলার রহমত প্রাপ্তি আল্লাহর ওলিগণ আল্লাহর মকবুল বান্দাগণ তাদের সাথে যে সাদা কফন মাটির মধ্যে দেওয়া হয়, আল্লাহর ওলি আল্লাহর বন্ধুদের সঙ্গ পাওয়ার কারণে এই কাপড়কে মাটি গ্রাস করতে পারে না। এমনি বাস্তবতা এটাই, একটি কাপড়কে যদি আমরা মাটির মধ্যে পুঁতে রাখি, হয়তো এক মাস হয়তো দুই মাস এর পর এই কাপড়ের অস্তিত্ব বিলীন হয়ে যায়। আল্লাহ তাআলার দয়া দেখুন, আল্লাহ তাআলা যেই নেক বান্দাগণ যে আল্লাহর ওলিগণকে আল্লাহ যে দয়া করেছে, এই দয়াকৃত বান্দাদের সাথে যে বস্তু লেগে গিয়েছে ওই বস্তুও মাটি গ্রাস করতে পারে না, মাটি ওই বস্তুকে নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কেমন রহমত আল্লাহর ওলিগণের মাজারে আল্লাহর নেক বান্দাদের কবরে বর্ষণ হতে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা এই ধরনের মর্যাদা উনাদেরকে দান করেছেন। কবরে মানুষ জীবিত, সাধারণ মানুষ নেককার মানুষ গুনাগার মানুষ সবাই জীবিত। হা হা, কবর জগতে সবাই জীবিত কিভাবে? কালা ঈদুল জাওয়াহির কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, একবার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি হাম্বালি মাযহাবের ইমাম হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলেন। হা হা, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে গেলেন। মাজার জিয়ারত করতে যাওয়ার পর হযরত সাইয়েদনা বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মাজারে গিয়ে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইকে সালাম করলেন। যখন সালাম করলেন, সালামের পর দেখা গেল হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই আপন কবর থেকে উঠে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইর সাথে কোলাকুলি করলেন, মুসাফা করলেন। আর হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই বললেন, হে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, দুনিয়ার সমস্ত মানুষ ইলমে শরীয়ত ও তরিকাতে আপনার মুখাপেক্ষী। এরপর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আরেকটি মাজার জিয়ারত করতে গেলেন। সাহেবের মাজারের নাম হচ্ছে হযরত সাইয়েদনা শেখ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই। ঠিক একই ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই মারুফ কারকি রহমতুল্লাহ আলাইকে সালাম দিলেন। সালামের জবাবে মারুফ কারকি রহমতুল্লাহ আলাই বললেন, এই বর্তমান সময়ের সরদার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যে সময় ছিলেন ওই সময়কার সরদার, আপনার উপরও আমার সালাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? এই ঘটনা থেকে জানার আমাদের যে বিষয় রয়েছে তা হচ্ছে, আল্লাহর ওলিগণ, আল্লাহর নেককার বান্দাগণ হয়তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, কবর দেশে মাজারে রয়েছে, তারপরও ওনারা জীবিত। যেমন হযরত সাইয়েদনা ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাই সশরীরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইর সাথে মোলাকাত করলেন, কোলাকুলি করলেন, আর বললেন, দুনিয়ার সমস্ত মানুষ এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তোমার ইলম এবং তোমার তরিকতের মুখাপেক্ষী থাকবে। আর মারুফ কারকি রহমতুল্লাহ আলাই সালামের জবাব দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আল্লাহর ওলিগণ, নেককার বান্দাগণ তারা দুনিয়ার মধ্যে যেমন জীবিত, পরকালও তেমন জীবিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেমন আমি বলেছিলাম, নেককার গুনাহগার সবাই জীবিত, কিভাবে জীবিত? শরহু সুদুরের মধ্যে বর্ণিত রয়েছে 280 পৃষ্ঠায়, এক বুজুগুর রহমতুল্লাহ আলাই তার এক গুনাহগার প্রতিবেশীর এমন ছিল, সেই গুমরাহী কথাবার্তা বলতো, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সম্পর্কে উল্টা সিধা কথা বলতো। এই গুনাহগার যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর এই বুজুর্গ রহমতুল্লাহ আলাই এই গুনাহগারকে স্বপ্নে দেখে সে খানা অন্ধ। তখন এই বুজুর্গ রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? তুমি তো এমন ছিলে না, এর কারণ কি? জবাবে এই মৃত ব্যক্তি, গুনাহগার ব্যক্তি বলল, আমি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের দুটি তালাশ করতাম, যার কারণে আল্লাহ তাআলা আমাকে দুষওয়ালা, ত্রুটিওয়ালা অন্ধ করে দিয়েছেন। এই কথা বলে সে তার কানা চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেয়। প্রিয় ইসলামী ভাইরা, গুনাহগার যেমন কবরে জীবিত, নেককারও তেমন কবরে জীবিত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। কারণ গুনাহগার অবস্থায় যদি আমরা কবরে যাই, তাহলে কবর আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সামনে যারা বিয়াদবি করে, যারা তাদের সাহাবায়ে কেরামের দুষ ত্রুটি তালাশ করে, তাদের জন্য ভয়াবহ আযাব রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কারণ সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় বন্ধু, সমস্ত সাহাবায়ে কেরাম ওলি আল্লাহ, সমস্ত সাহাবায়ে কেরাম তাদের সম্পর্কে বাহারে শরীয়তের মধ্যে 1250 পৃষ্ঠায় এভাবে লিপিবদ্ধ করা হচ্ছে। হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ আমজাদ আলী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, সমস্ত সাহাবায়ে কেরাম সমস্ত মানুষের উদ্দে সৃষ্টির মধ্যে নবীদের পরে সমস্ত সাহাবায়ে কেরামের স্থান, এবং সমস্ত সাহাবায়ে কেরাম পবিত্র বিশুদ্ধ এবং তারা সর্বশ্রেষ্ঠ নীতিবান চরিত্রবান সর্বশ্রেষ্ঠ সুন্দর চরিত্রের অধিকারী। তাদের জিকির মঙ্গলময়, সাহাবায়ে কেরামের চর্চা তাদের সুনাম এটা আমাদের জন্য মঙ্গলময়। তাছাড়া আরো বলা হচ্ছে সকল সাহাবায়ে কেরাম জান্নাতি আর জান্নাতি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চাইলে দর্শক বৃন্দ, হা হা, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সাহাবায়ে কেরামের উপর আল্লাহ তাআলা রাজি রয়েছেন, আর সাহাবায়ে কেরামও আলাইহিম রিদওয়ানও আল্লাহর উপর রাজি রয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চাইলে দর্শক বৃন্দ, আমাদের উচিত হবে কোন নেক বান্দার, কোন মুত্তাকি আল্লাহওয়ালা সাহাবায়ে কেরাম ওলি আল্লাহর যেন সাধারণ মানুষও হলে হোক না কেন, কারো যেন দোষ ত্রুটি তালাশ আমরা না করি। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের দোষ ত্রুটি তালাশ করা থেকে হিফাজত করুক। মাদানী চাইলে দর্শক বৃন্দ, আরেকটি বর্ণনায় এমন রয়েছে, গুনাগার মৃত্যুর পর আজাবে গ্রেফতার হয়, নেককার হলে কবর সুগন্ধি হয় আর গুনাগার হলে কেমন হয়, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করলে কেমন হয়। হা হা, সরহুসুদূর এর 267 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করা হয়েছে একটি ঘটনা এভাবে, হযরত সাইবান বিন হাসান বলেন, আমার আব্বাজান হযরত আব্দুল ওয়াহাব জাইদ এক যুদ্ধে শরীক হলেন, যুদ্ধে যাওয়ার সময় আমার আব্বা দেখলেন, আব্বার বর্ণনা ইনি করে যাচ্ছেন, দেখলো একটি রহস্যময় কূপ, গভীর কূপ, সেই কূপ থেকে একটি এক আওয়াজ বের হয়ে আসলো। যখন এই কূপ থেকে আওয়াজ, কোন মানুষের আওয়াজ বের হয়ে আসলো, তখন ইনারা উঁকি মেরে দেখলেন এই কূপের ভিতরে কি রয়েছে, দেখলেন কূপের ভিতরে পানির উপর একজন মানুষ বসা রয়েছে তল দেশে, কূপের তল দেশে। যখন এই মানুষকে দেখলেন আব্দুল ওয়াহাব বিন জাইদ, ইনি জিজ্ঞাসা করলেন, আপনি কি মানুষ না জিন, কারণ পানির উপর আপনি বসে রয়েছেন, কূপের পানির উপর, বেসিক্যালি মানুষ কূপের পানির উপর বসতে পারে না। তখন এই কূপের ভিতর থেকে জবাব আসলো, আমি মানুষ। ইনারা জিজ্ঞাসা করলেন, আপনি কোথাকার মানুষ, আপনি কোন দেশের অধিবাসী? সে বলল, আমি ইন তাকিয়ার অধিবাসী। এক ইন তাকি একটি এলাকার নাম, শহরের নাম। এই কূপের ভিতর বসা ব্যক্তি বলল, আমি মৃত্যুবরণ করলাম, যখন আমি মৃত্যুবরণ করি তখন আমার জিম্মায় ঋণ ছিল, অপরের কর্জ ছিল, আমি পরিশোধ করতে পারি নাই, যার কারণে আমাকে এই কূপের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এবং আমার কিছু লোক যারা আমাকে ভালো মনে করত, অবশ্যই যারা আমাকে ভালো জানত, আমার ঋণ পরিশোধ তারা করেনি, অর্থাৎ আমার আত্মীয় স্বজন, আমার পরিবার, আমার উপর যে ঋণের বোঝা, এগুলা তারা পরিশোধ করেনি, যার কারণে এই আজাবের কারণে আমি এই কুফের মধ্যে বন্দী রয়েছি। তখন আব্দুল ওয়াহাব বিন যায়িদ ইনারা কি করলেন, ইন তাকিয়ার এলাকায় গেলেন, এই ব্যক্তির পরিবার পরিজনের সন্ধান করলেন, তাদের খানদানের খবর নিলেন, পরিশেষে এই কুফে বন্দী ব্যক্তির পরিবার পরিজনের খোঁজ খবর পেয়ে গেল এবং তাদেরকে এই মৃত ব্যক্তির অবস্থা, কুপের মধ্যে বন্দী অবস্থা, আজাবের অবস্থা বর্ণনা করা হলো। তখন এই মৃত ব্যক্তির পরিবার পরিজন তার উপর যে ঋণ যে কর্জ ছিল তা তারা পরিশোধ করে দেয়। আব্দুল ওয়াহাব বিন যায়িদ যখন পুনরায় ফিরে আসতেছেন, দেখলেন যে স্থানে কূপ ছিল ওই রহস্যময় কূপ আর নেই, এই কুয়া কোথায় গায়েব হয়ে গিয়েছে, এই মানুষও ওই কুয়ার মধ্যে নেই, ওই কূপের মধ্যে নেই, কোথায় গেল এই কূপ? তখন আব্দুল ওয়াহাব বিন যায়িদ ওই জায়গায় রাত অতিবাহিত করলেন, ওই জায়গায় ঘুমিয়ে পড়লেন। তখন ওই কূপের অধিবাসী, কূপের মধ্যে বসা ব্যক্তিটি এই আব্দুল ওয়াহাব বিন যায়িদের স্বপ্নে এসে দেখা দেয় আর বলে, হে আব্দুল ওয়াহাব বিন যায়িদ, আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দান করুক, তুমি যে কষ্ট করে আমার পরিবার পরিজনকে সংবাদ দিয়েছ, আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছ, যার কারণে আমার আল্লাহ আমার প্রতিপালক আমাকে জান্নাত দান করেছে। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, যেসব লোক ঋণ পরিশোধ না করে ইন্তেকাল করে, অপরের কর্জ পরিশোধ করতে গড়িমসি করে, আজকে কালকে পরশু কর্জদাতাকে গুড়ায়, কাল আসুন পরশু আসুন এভাবে টাকা দিতে বাহানা করে, তাদের জন্য শিক্ষা রয়েছে, তাদের জন্য চিন্তা রয়েছে, মত মৃত্যু যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে গ্রাস করবে, আর আমি আপনি যদি ঋণ অবস্থায় মৃত্যুবরণ করি, আল্লাহ না করু যদি আমার পরিবার পরিজন আমার কর্জ আমার ঋণ পরিশোধ না করে, তখন আমার কি হবে? আজকে আমরা কর্জদাতাকে বিভিন্ন ভাবে বিভিন্ন খতায় তাদেরকে বিভিন্ন ধরনের বাহানা দিয়ে গুড়াই না দেওয়ার চিন্তা করি, কতদিন এই গোড়াগুড়ি? মৃত্যু তো খুব সন্নিকট, মৃত্যু আমাদের গর্দানের রগের চাইতেও কাছে, গর্দানে যে রগ, যে গর্দান, এই গর্দানের চাইতেও আরো বেশি কাছে মৃত্যু। আল্লাহ না করুক ঋণগ্রস্ত অবস্থায় যদি মৃত্যু এসে যায় আমাদের কি হবে? যারা ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তাদের সম্পর্কে হাদিস শরীফে বর্ণনা এভাবে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই সত্তার শপথ, হাদিসের খুলাসা, আল্লাহ তাআলার শপথ, যার হাতে আমার জান, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার জীবন লাভ করে, আবার আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, পুনরায় জীবন লাভ করে, আর যদি তার উপর ঋণ থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হবে না। আল্লাহ আল্লাহ, প্রিয় ইসলামী ভাইরা দেখুন কেমন একটি হাদিস শরীফ আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। শহীদ জান্নাতে যাবে একবার দুইবার শহীদ, কিন্তু যখন তার উপর কর্জ থেকে যায়, ঋণ পাওনাদারের পাওনা রয়ে যায়, এই কারণে এই শহীদ জান্নাতে যেতে পারে না, তার জন্য বাঁধা হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, শহীদের যদি এই অবস্থা হয়, গুনাহগারের কি হবে, আমাদের কি হবে? আজকে আমরা শুনলাম কবরে সবাই জীবিত, নেককারের কবরে সুগন্ধি, গুনাহগারের কবরে আজাব। আর আমাদের যাদের পূর্বপুরুষ কবর দেশে, আমাদের উচিত হবে তাদের জন্য, তাদের ইসালে সোয়াবের জন্য ভালো কাজ করা। তার আগে যদি তাদের জিম্মায় কোনো কর্জ থেকে থাকে, ঋণ থেকে থাকে, তাহলে আমাদের করণীয় খুব দ্রুত ওই ঋণ আমরা যেন পরিশোধ করি। কেননা আমরা হাদিস শরীফ শুনেছি, শহীদকে বাঁধা দেওয়া হবে জান্নাতে প্রবেশের সময়, ঋণ আদায় কেন করা হয়নি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুক, কর্জদাতার যথাসময়ে কর্জ পরিশোধ করার জজবা দান করুক। কারণ আজকে আমরা হয়তো কর্জদাতাকে এদিক সেদিক ঘুরাবো, কিন্তু কর্জদাতা কিয়ামতের দিন লাভবান হবে। আমাদের ঋণের কারণে, পরিশোধ না করার কারণে আমাদের নেক আমল সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে, সমস্ত মুসলমানকে ইলমে দিন হাসিল করে ইসলামের শরীয়তের উপর নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। এই ধারাবাহিক অনুষ্ঠান দেখতে থাকুন, মাদানী চ্যানেল এর সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা আমরা তখন যা শুনলাম, এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাইন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পরকালের চিন্তা, পরকালের চিন্তা, পরকালের চিন্তা, পরকালের চিন্তা, পরকালের চিন্তা।